এই বাংলার একজন খুব বড় বিপ্লবী ছিলেন এম এন রায়, মানবেন্দ্রনাথ রায়। রিয়েল রেভোলিউশনারি। 70 বছর আগে মেক্সিকোতে যে বিপ্লব হয়েছিল, কমিউনিস্ট বিপ্লব, সে বিপ্লব হিসেবে মেক্সিকো কমিউনিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারি, মানে হচ্ছে জেনারেল সেক্রেটারি, এই বাঙালি এম এন রায়, মানবেন্দ্রনাথ রায়ের। তিনি রুশ বিপ্লবে অংশগ্রহণ করেন এবং রুশ পলিট ব্যুরোর মেম্বার ছিলেন সোভিয়েত কমিউনিস্ট পার্টির। সেখান থেকে তিনি মেক্সিকোতে যান, ওখানে বিপ্লব করেন। বিপ্লব কিছুদিন ছিল, বিপ্লব ব্যর্থ হওয়ার পরে তারপরে উনি আবার বাংলায় ফিরে আসেন এবং একটা সময় তিনি কমিউনিজম থেকে, কমিউনিস্ট পার্টি থেকে সরে যান এবং তিনি নতুন মতবাদ প্রচার করেন, সেটা হচ্ছে রেডিক্যাল হিউম্যানিজম, মানবতাবাদ। তার একটা ছোট্ট বই আছে, দ্য হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম। তিনি ইসলামের ইতিহাস খুব গভীরভাবে অধ্যয়ন করেন, কারণ মধ্য এশিয়ায় উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, এই জায়গাগুলো যখন সোভিয়েতরা পুনর্দখল করল, এই পুনর্দখলের নেতৃত্ব দিয়েছিলেন এই এম এন রায়। তো যেহেতু ওই এলাকায় কাজ করেছেন, ইসলাম নিয়ে গভীর স্টাডি করেছেন তিনি, এবং যখন তিনি দ্য রেডিক্যাল হিউম্যানিজম মতবাদ প্রচার করলেন, তখন এই হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম এই বইটি লেখেন। সেখানে নিঃসংকোচিত্তে লেখেন যে আমি বিস্মিত হই যখন নবীজির জীবন দেখি, ইসলামের অভ্যুদয়কে দেখি, এবং তিনি বলেন যে একটা শক্তির এইভাবে উত্থান কিভাবে ঘটে, এটা বিশ্লেষণ করা আসলে খুব কঠিন ব্যাপার। তার আগ পর্যন্ত 2টি পরাশক্তি ছিল পৃথিবীতে, এক হচ্ছে রোমান এম্পায়ার, বাইজেন্টাইন এম্পায়ার, আর হচ্ছে পার্সিয়ান এম্পায়ার। পার্সিয়ান এম্পায়ারও 2500 বছরের প্রাচীন এবং রোমান এম্পায়ারও একই সময়ের, এবং রোমান এবং পার্সিয়ানরা ক্রমাগত যুদ্ধ করেছে 1500 বছর। তাদের যুদ্ধের এলাকা ছিল সিরিয়া, টার্কি, ইরাক, প্যালেস্টাইন, মিশর। কখনো এক পক্ষ এগিয়েছে, কখনো এক পক্ষ পিছিয়েছে, কিন্তু এই দুই পরাশক্তি কেউ কাউকে নিশ্চিহ্ন করতে পারে নাই। এম এন রায় বিস্ময়ের সাথে দেখছেন যে নতুন একটা শক্তি অভ্যুদয় ঘটল এবং তার প্রবর্তকের মৃত্যুর 20 বছরের মধ্যে এই দুই পরাশক্তিকে নিশ্চিহ্ন করে দিল এবং ইতিহাসে তাদের আর কোনো অভ্যুত্থান কখনো ঘটে নাই। রোমান এম্পায়ার শেষ হয়ে গেল, পার্সিয়ান এম্পায়ার শেষ হয়ে গেল, একটা নতুন মতবাদ, নতুন চিন্তা, ইসলাম, এটা বিকশিত হল। এবং তিনি বলেছেন যে এই দুই পরাশক্তির যে পতন, এই দুই পরাশক্তির উচ্ছেদ করার জন্যে হযরত মুহাম্মদের অভ্যুদয় মানবতাকে রক্ষা করেছে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে। এবং তিনি বলছেন যে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যুদয় না ঘটত, তাহলে পুরো মানবতা ধ্বংস হয়ে যেত। কেন কেন বলেছেন? যদি সেই অবস্থা, সেই প্রেক্ষাপটকে বিচার করি যে মানবতা তখন কোন স্তরে ছিল, তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে। আমাদেরকে শেখানো হয় গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে গ্রিস। গ্রিসে কি গণতন্ত্র ছিল? প্লেটোর যে রিপাবলিক, রিপাবলিকে যে গণতন্ত্রের কথা বলা হয়েছে, সেই গণতন্ত্র হচ্ছে কিছু অভিজাত মানুষের গণতন্ত্র, যে আসো আমরা মারামারি না করে ভাগাভাগি করে খাই, তুমি বেশি খাও আরেকজন কম খাক, তোমার শক্তি যেহেতু একটু বেশি তুমি বেশি খাও, আমার শক্তি একটু কম আমাকে কম দাও আর কি, আসো আমরা ভাগযোগ করে খাইয়ে দিন। প্লেটোর রিপাবলিক সেখানে সমাজ হচ্ছে দুটো শ্রেণীতে বিভক্ত, একটা হচ্ছে অভিজাত আর একটা হচ্ছে দাস। তো অভিজাতের সংখ্যা সবসময় কম আর দাসের সংখ্যা সবসময় বেশি। তো প্লেটো রিপাবলিক নিয়ে এখন থেকে 40 বছর আগে একটা বই পড়ছিলাম, বইয়ে কিছু কার্টুন ছিল যে প্লেটো রিপাবলিক কে। কার্টুনটা এরকম যে একটা বিশাল টিলা, নিচের দিকটা এরকম ছড়িয়ে গেছে, উপরের দিকটা ছোট একটু মানে প্লেন করা। ওখানে দুটো তিনটা টেবিল আছে, টেবিলের চারপাশে কয়েকজন অভিজাত নারী পুরুষ আছেন, নাকি তারা মানে রোস্ট ফোস্ট মদ ঠদ খাচ্ছেন খুব উল্লাসিত, আর এই টিলাটা বহন করছে ছোট 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 লক্ষ লক্ষ মানুষ টিলাটাকে ই করে রেখেছে। এটা ছিল গ্রিসের গণতন্ত্র। এই দাসদের কোনো মানবাধিকার ছিল না, কোনো রকম অধিকার ছিল না আর কি। রোমান এম্পায়ার বিশেষত্ব কি? রোমান এম্পায়ারের বিশেষত্ব হচ্ছে কলোসিয়াম। রোমানরাই প্রথমে স্টেডিয়াম তৈরি করে আর কি। স্টেডিয়ামকে বলো তো কলোসিয়াম। কলোসিয়ামে কি হতো? গ্লাডিয়েটরদের লড়াই হতো এবং এই লড়াই চলতে থাকতো, সবসময় লড়াই চলছে তো চলছে আর কি। কখনো কখনো 1.5 মাস 2 মাস ধরে লড়াই চলছে মাতিয়ে রাখা। শোষকদের সবসময় লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে কোনো কিছু দিয়ে মাতিয়ে রাখা আর কি। তারা যে শোষিত হচ্ছে এটা যেন তারা কখনো বুঝতে না পারে, তারা যেন মেতে থাকে, সে নেশায় হোক, জুয়ায় হোক, মাদকে হোক, যে কোনো কিছুতে হোক, খেলায় হোক। তো রোমান এম্পায়ার জুলিয়াস সিজার তিনি দেখলেন যে পাবলিককে মাতিয়ে রাখা যায় কীভাবে, তিনি এই গ্ল্যাডিয়েটরদের খেলার প্রচলন করেন। গ্ল্যাডিয়েটরদের খেলাকে এক একজনকে তৈরি করা হতো সারা বছর ধরে, তাকে খাইয়ে দাইয়ে তৈরি করা হতো, গ্রুপকে তৈরি করা হচ্ছে, তারা ওখানে লড়াই করবে। কখনো সে লড়াই প্রতিপক্ষ মানুষ, কখনো সে লড়াইয়ের প্রতিপক্ষ হচ্ছে হিংস্র প্রাণী। বাঘকে ছেড়ে দেওয়া হচ্ছে, সিংহকে ছেড়ে দেওয়া হচ্ছে, যদি সিংহকে মারতে পারে সে বাঁচবে, আর সিংহকে যদি মারতে না পারে তো সিংহের খোরাক হয়ে যাবে। মানে কি জানোয়ার এগুলো আর কি। তাদেরকে আমরা বলি যে গ্রেট রোমান এম্পায়ার। ইংরেজি ছবি আমরা যখন তরুণ ছিলাম দেখেছি, গ্ল্যাডিয়েটর, দুইজনে লড়ছে, একজনকে নিচে ফেলে দিয়েছে। তাদের নিয়ম হচ্ছে যে না, পরাজিত হলে হবে না, তাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে রোমান এম্পায়ার। পার্সিয়ান এম্পায়ারও এর চেয়ে ভিন্ন কিছু ছিল না। ওখানে সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না আর কি। সাধারণ মানুষ জীবন যাপন করত দাসের জীবন, কিছু অভিজাত ভোগ বিলাসে জীবন যাপন করত। আমাদের উপমহাদেশের অবস্থা যদি দেখি, ভারতের অবস্থা, বেদ উপনিষদ গীতা, গীতা শিক্ষা, বেদের শিক্ষা, উপনিষদের শিক্ষা একম দ্বিতীয়ম, তিনি একক এবং অদ্বিতীয়, এক ঈশ্বরের উপাসনা শিক্ষা ছিল। আপনি দেখেন বেদ, বেদান্ত দেখেন, উপনিষদ দেখেন, গীতা দেখেন, পড়েন ভালো করে। পরবর্তী যে সংস্কারগুলো এসেছে, এই সংস্কারগুলো সেখানে নাই। যেগুলো সংস্কার মানে একজন করেছেন, বাবা করেছেন, ছেলে করছে, এটা হচ্ছে সংস্কার। যখনই স্রষ্টা একক এবং অদ্বিতীয় হন, সেখানে বর্ণবাদের কোনো সুযোগ থাকে না। কিন্তু একম দ্বিতীয়ম এই শিক্ষা থেকে দূরে সরে গেল এবং বর্ণবাদের বিকাশ ঘটল। বর্ণবাদ কোন পর্যায়ে চলে গিয়েছিল সেটা আমরা খনার জীবন থেকে দেখতে পারি। খনা বিদুষী মহিলা ছিলেন, বর্ণবাদের প্রভাবটা এত মারাত্মক ছিল, বিশেষ বর্ণের লোক ছাড়া অন্য বর্ণের লোক বেদের বাণী ও শ্লোক উচ্চারণ করতে পারত না। খনা যেহেতু নিম্নবর্ণের ছিলেন এবং এই বেদ বাণী উচ্চারণ করার জন্য, বেদের শ্লোক উচ্চারণ করার জন্য তার জিহ্বা কেটে দেওয়া হয়, এবং জিহ্বা কেটে দেওয়া হয় বলেই তার নাম হচ্ছে খনা। খনা মানে হচ্ছে খণ্ডিত জিহ্বাজার। কি জন্যে? বেদ বাণী, ঈশ্বরের বাণী উচ্চারণ করেছে এই জন্যে। অর্থাৎ বর্ণবাদী প্রভাব কত তীব্র ছিল, কত কঠোর ছিল, কত কঠিন ছিল। চীন আরণেষ্ঠর, এই যে এখনকার যে আকুপাঞ্চার, আকুপ্রেশার, আকুপাঞ্চার হচ্ছে শরীরের বিভিন্ন পয়েন্টে সুই ঢুকিয়ে সেই জায়গাটার অবশ করে ফেলা আর কি, অর্থাৎ সেই জায়গার নিরাময় করা বা সেই জায়গার চিকিৎসা করা। শরীরের বিভিন্ন পয়েন্ট আছে, সেই পয়েন্টে সুই ঢুকালে সেই পয়েন্টটাকে বন্ধ করে দিলে সেন্সিটিভিটি কমে যায় আর কি। তো এই আকুপাঞ্চার সিস্টেমের উদ্ভাবক কারা? জল্লাদরা। মানে তারা আসলে এত নিষ্ঠুর ছিল, তার প্রতিপক্ষকে মারলেই কিন্তু শেষ হয়ে যায়, মেরে দিলাম, না নিয়ে আসো তাকে, টুকরা টুকরা করে কাটো। এবং জল্লাদদেরকে বলা হলো যে জল্লাদ যত বেশি টুকরা করতে পারবে, তারপরেও যদি সে জীবিত রাখতে পারবে, সেই জল্লাদের সম্মান তত বেশি হবে আর কি। এবং জল্লাদরা কত টুকরা করে কিভাবে কাটলে আর কি, তারপরও সে বেঁচে থাকবে আর কি। এই প্রক্রিয়া উদ্ভাবন করলো, এবং পরবর্তী সময় এই প্রক্রিয়া থেকেই কিন্তু এই আকুপাঞ্চার, আকুপ্রেশারের উদ্ভব। আরবে কি ছিল ধরেন, একটা জাতি কত অসভ্য হলে, কত নিষ্ঠুর হলে, কত সহিংস হলে নিজের মেয়েকে জীবন্ত কবর দিতে পারে, বাচ্চা মেয়েকে, যে নসেন দু তিন বছর, চার বছর, পাঁচ বছরের মেয়ে, সদ্যপ্রসূত মেয়ে কবর দিতে পারে। সেইরকম পরিমণ্ডল চারপাশে যখন মানবতা লাঞ্ছিত, মানুষের কোনো অধিকার নাই, জোর যার মূল্যক তার, এটাই যখন নীতি, সেই প্রেক্ষাপটে সেই অবস্থায় আরবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। কেন এমএন রয় বলেছিলেন যে তার অভ্যুদয় মানবতাকে রক্ষা করেছে, মানবতাকে যে ধ্বংসের হাত থেকে কিভাবে রক্ষা করেছে, এটা বোঝার জন্যেই এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের জানা প্রয়োজন ছিল।